করি যেন এমন আমল, রাখি ও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দুরুদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত কিতাবে বর্ণিত হয়েছে। আল কওলুল বাদি কিতাবে রয়েছে, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন খামসিনা মাররা সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ। অর্থ, যে আমার প্রতি দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে করমর্দন করব। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করি এবং প্রচুর সওয়াবও অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা। ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। আল্লাহ রাব্বুল আলামিন পারা 7 সূরা আনআমের 54 নম্বর আয়াত, 54 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রহমাহ আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদিহি وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَّحِيمٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ। এর অর্থ, আর যখন আপনার নিকট তারা উপস্থিত হবে যারা আমার নিদর্শনসমূহের উপর বিশ্বাস স্থাপন করে, তখন তাদেরকে বলুন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতিপালক নিজ করুণার দায়িত্বে রহমত অবতীর্ণ করেছেন যে তোমাদের মধ্যে যে কেউ মূর্খতাবশত কোনো মন্দ কাজ করে বসে, অতঃপর এরপরে তওবা করে এবং সংশোধন করে নেয়, তবে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ফজিলতওয়ালা মাস জিলহজ মাস, কোরবানির মাসের আগমন হতে চলেছে। এই পবিত্র মাসটি আমাদের মাঝে তাশরিফ নিয়ে আসবে, এটি অনেক মর্যাদাবান এবং ফজিলত মণ্ডিত। হাদিসে পাকে রয়েছে সাইয়্যিদুশ শুহুরি রমাদান, যে সকল মাসের সর্দার হচ্ছে রমাদানুল মুবারক মাস। ওয়া আযমুহা হুরমাতান যুলহিজ্জা, আর হজের মাস যিলহজের মাস হচ্ছে সম্মানের দিক থেকে সবচেয়ে বেশি মর্যাদাবান। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়কে সৃষ্টি করেছেন, সময়কে সৃষ্টি করার পর কিছু সময়কে তিনি পছন্দ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় সময় হইল, টাইম হইল চারটি মাস। চারটি মাস কি কি? জিলকদ যা এখন চলছে, তারপর জিলহজ এর পরবর্তী মাস, হজের মাস বা কোরবানির মাস, অতপর তিন নম্বর হচ্ছে মুহররমের মাস, এবং চতুর্থ হচ্ছে রজব, রজবের মাস। এই মাসসমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জিলহজ মাসকে পছন্দ করেন। আর জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে যদি কোনো জিনিসের ব্যাপারে শপথ গ্রহণ করেন তো বুঝে নিতে হবে যে ওই জিনিসের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ৩০ নম্বর পারার সূরা ফজরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, অর্থ এই ভোরের বেলার শপথ, ফজরের সময়ের শপথ, ওয়াল লায়ালিন আশর এবং দশ রাতের শপথ। এখন মুফাসসিরিনে কেরাম এর তাফসির করতে গিয়ে ইরশাদ করেন, তাফসিরে কুরতুবিতে রয়েছে যে দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দশ রাতের শপথ নিয়েছেন। আচ্ছা, হাদিসে মুবারাকাতে রয়েছে শুআবুল ইমানের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আমালু ফিহিন্না, এই দশ রাতে আমল করা, ইউদাআফু সাবউ মিয়াতি দিউফিন, এই দশ দিনে বা রাতে ইবাদত করা বা নেক আমল করা বা নেকির সওয়াব ৭০০ গুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি একটি নেকি করবেন কিন্তু সওয়াব ৭০০ গুণ বেশি পাবেন। তিরমিজি শরীফের রিওয়ায়েতে রয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা, অর্থাৎ জিলহজ মাসে ইবাদত করা আল্লাহ পাকের নিকট অন্যান্য সাধারণ দিনসমূহের চেয়ে বেশি পছন্দনীয়। ইয়াআদিলু সুয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসুয়ামি সানাতিন, সুবহানাল্লাহ, এই জিলহজ মাসের একটা দিনে রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এক বছর রোজা রাখার সমান। এই জিলহজ মাসে আপনি একটি রোজা রাখবেন তো এক বছর রোজা রাখার সওয়াব পাবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বি কিয়ামি লাইলাতুল কদর, সুবহানাল্লাহ, এই রাতে এই জিলহজ মাসের রাতসমূহে কিয়াম করা, ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে লাইলাতুল কদরে ইবাদত করার সমান। মানে সে এমন যেন লাইলাতুল কদরে ইবাদত করেছে। তাই কত ফজিলতপূর্ণ এই জিলহজ মাস, আর বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশ দিন বা রাত। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে। যেমন একটি নেকি ৭০০ গুণ সওয়াব, একটি রোজা এক বছরের সওয়াব, রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, কোরআনে পাকের তিলাওয়াত করা, আল্লাহ তাআলার জিকির করা, এসব যদি আমরা করতে পারি তো লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব আমরা পাবো। তাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন, আর এই মাস যখনই শুরু হবে চাঁদ দেখার সাথে সাথেই রোজা রাখার একটা রুটিন বানিয়ে নেন, কি কি ইবাদত করবেন, বিশেষ করে প্রথম দশ দিনে এটার একটা রুটিন বানিয়ে নেন, চেষ্টা করেন বেশি করে দান সৎকা করার, নফল নামাজ পড়ার, আল্লাহ তাআলা জিকির করা, দুরূদ শরীফ পাঠ করার। একবার দুরূদ শরীফ পাঠ করলেও 700 গুণ বেশি সওয়াব পাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কিছু বলে দেন নাই যে এই ইবাদত করলে সওয়াব পাবে, অমুক ইবাদত করলে না। আপনি যেই নেকি করবেন 700 গুণ বেশি সওয়াব পাবেন। তাই বেশি বেশি করে করার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি তা সূরা আনআমের 54 নম্বর আয়াত। আর এই আয়াতে মুবারাকা তেলাওয়াত করার কারণ হচ্ছে এটি ইমান সতেজকারী একটি আয়াত, মানে মুমিনের ইমানকে তাজা করে দিবে এমন একটি আয়াত। কারণ এই আয়াতে মুবারাকাতে ওই সকল মুসলমানদের আলোচনা করা হয়েছে যারা প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা মদিনাতে গিয়ে প্রিয় নবীর দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করে তাদের যে কি ফজিলত এবং তাদেরকে কি কি পুরস্কার দেওয়া হয় এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনআমের 54 নম্বর আয়াতে মুবারাকাতে উল্লেখ করেছেন। তাই এটি অনেক সুন্দর একটি আয়াত যে প্রিয় নবীর দরবারে গেলে কি কি পুরস্কার পাওয়া যায়, প্রিয় নবী ওই ব্যক্তিকে নিজের উম্মতিকে ওই মুসলমানকে কি কি পুরস্কার দান করেন এই আয়াতে রয়েছে। এমনিতে মনে রাখবেন আমরা এই পৃথিবীতে আসার পর যা নিয়ামত পেয়েছি ওই সব কিছু দয়ালু নবী আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পেয়েছি। মেন দাতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আর ওসিলা হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা আমি নিজে থেকে বলছি না, বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের সহি হাদিস, এছাড়া আরও অসংখ্য সহি হাদিসের মধ্যে, মুসনাদে আবি ইয়ালার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বয়ং নিজে তিনি বলেন, ইন্নামা আনা কসিম ওয়াল্লাহু ইউতি, আমি হচ্ছি বন্টনকারী, আমি সবাইকে বন্টন করি, আমার ওসিলায় সবাই পায়, ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দাতা, তিনি দান করেন। আল্লাহ তাআলা আমাকে দান করেন, আমার মাধ্যমে বন্টন হয় সবার মাঝে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক বড় নিয়ামত। তো সাধারণত যাই নিয়ামত প্রিয় নবীর দরবার থেকে বন্টন হয় এটা তো সবাই পায়, কিন্তু কিছু বিশেষ নিয়ামত পুরস্কার এমন আছে যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেই পাওয়া যায়, ওটা বিশেষ করে দেওয়া হয়। আর এই যে দান, এই যে পুরস্কার, তা প্রত্যেকে নিজের স্থান অনুযায়ী পায়। সেটির সাথে সাথে আরও অনেক দান এমনও রয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না। যেমন হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন, তো গওসে আজম হয়ে গেলেন প্রিয় নবীর দরবার থেকে। হযরত হাসান সানজারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবীর দরবারে গিয়েছেন, তো খোয়াজা গরিবে নওয়াজ হয়ে গেলেন। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ প্রিয় নবীর দরবারে গেলেন, তো মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি হয়ে গেলেন। তো এভাবে করেই যে সকল ইমামরা বা মনীষীরা, বড় বড় বুজুর্গানে দিনরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাশরিফ নিয়ে গেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুগের বড় বড় ইমাম বানিয়ে দিলেন, তাদের স্থান অনুযায়ী, তাদের যেরকম অবস্থান ছিল সেভাবে। কিন্তু এছাড়াও প্রিয় নবীর দরবারে যারাই যায়, গুনাহগারও যদি যায়, সে কি নিয়ামত পায় এটা স্বয়ং কোরআনে পাকের আয়াত দ্বারা শুনুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা জাআকা, আর যখন আপনার নিকট তারা উপস্থিত হবে, কারা উপস্থিত হবে, আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যারা আমার নিদর্শন সমূহের উপর বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ যে আপনার দরবারে এসেছে যদি সে মুমিন হয়, আশিকে রাসূল হয়, মুনাফিক যেন না হয়, গোস্তাকে রাসূল যেন না হয়, যার আকীদা সহি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটুক্তিকারী যেন না হয়, সাহাবায়ে কেরামের শানে অপমানকারী যেন না হয়, আর অলিয়ায়ে কেরামের শানে কটুক্তিকারী যেন না হয়, এবং ইসলামের যত মতাদর্শ রয়েছে সবগুলোকে যদি মান্যকারী হয়, তাহলে হে নবী, এমন মুসলমান যখন আপনার দরবারে উপস্থিত হবে, মদিনাতুল মুনাওয়ারাতে যখন উপস্থিত হবে, তখন আপনি তাদেরকে বলে দিন, ফকুল, আপনি তাদেরকে বলে দিন, কি বলে দিবেন? সালামুন আলাইকুম, যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমাকে সালাম, তোমাকে সালাম। এখন এর তাফসিরে, তাফসিরে বেজাবি, তাফসিরে বেদাবি, এটি এমন একটি তাফসির যা বড় বড় ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এর তাফসিরে এসেছে যে সালামুন আলাইকুমের মানে কি, এর দ্বারা বোঝানো হয়েছে দুইটা অর্থ হতে পারে। মুফাসসিরিনে কেরামগণ বলেন এর দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয় তাকে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেন, প্রিয় নবী তাকে সালাম করেন, এটা একটা অর্থ হতে পারে। অথবা দ্বিতীয় অর্থ হতে পারে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি সালাম দিন, তো এটার আরেকটা মিনিং এটাও হতে পারে যে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয় তাকে স্বয়ং প্রিয় নবী এভাবে বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর শান্তি বর্ষিত করেছেন। তো দুইটা অর্থ হতে পারে, এক প্রিয় নবী অত নিজে সালাম দিচ্ছেন, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বা সালাম স্বয়ং প্রিয় নবী আমাদের কাছে পৌঁছিয়ে দেন। অর্থাৎ বিশেষ করে ওই উম্মতিরা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়, এর চেয়ে বড় নিয়ামত কী হতে পারে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা নিয়ামত পাই, এটা সাধারণত সবাই পায়। আর যারা প্রিয় নবীর দরবারে উপস্থিত হয় তাদেরকে প্রিয় নবীর দরবার থেকে সালাম পাওয়া যায়। সালাম মানে কি? শান্তি, রহমত, দোয়া, দোয়া পাওয়া যায়। আর এর পরের অংশে আল্লাহ তাআলা কি বলেন? কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রহমা, তোমাদের প্রতিপালক নিজ করুণার দায়িত্বে রহমত অবতীর্ণ করেছেন। এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার যারা প্রিয় নবীর দরবারে উপস্থিত হয়, মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হয়, এটা দ্বিতীয় পুরস্কার। কি? যে যে ব্যক্তি প্রিয় নবীর দরবারে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর আবশ্যক করে নেন যে নিজের রহমত তাকে দিবেন, নিজের রহমত তাকে প্রদান করেন। আর এরপর আল্লাহ তাআলা কি বলছেন? আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা সুম্মা তাবা মিন বাদি ওয়া আসলাহা ফা আন্নাহু গফুরুর রহিম, তোমাদের মধ্যে যে কেউ মূর্খতা বশত কোনো মন্দ কাজ করে বসে, অতঃপর তবা করে এবং সংশোধন করে নেয়, তবে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ প্রিয় নবীর দরবারে আসার কথা হচ্ছে, প্রিয় নবীর দরবারে আসার পর যদি পূর্বে তোমরা মূর্খতা বশত জাহিলিয়তের কারণে কোনো গুনাহ করে থাকতে বা কোনো গুনাহ হতো তোমরা করেছিলে, তাহলে এই দরবারে এসে তবা করো, এই দরবারে এসে নিজেকে সংশোধন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তো কি শান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, যে প্রিয় নবীর দরবারে হাজিরি দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি পাওয়া যায়, আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নেন রহমত প্রদান করার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের গুনাহসমূহও মাফ করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরবারে উপস্থিত হবার এই ফজিলত। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এই আয়াতে করিমায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে ব্যক্তি পৌঁছে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম বলেন, হয়তোবা নিজের পক্ষ থেকে শান্তির দোয়া করেন, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দেন, আর যে পবিত্র দরবারে পৌঁছে যায় সে রহমতের ছায়া চলে আসে। এতটুকু তো আমরা বুঝলাম, কিন্তু এখানে একটি প্রশ্ন আসতে পারে। প্রশ্নটি হচ্ছে যে এই আয়াতে মুবারাকার সম্পর্ক হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের সাথে, প্রকাশ্য হায়াতের সাথে। যে যখন প্রিয় নবী হায়াতে মুবারাকায় ছিলেন তখন কেউ যদি মদিনায় যেত তো প্রিয় নবী তাকে সালাম পৌঁছিয়ে দিতেন এবং সে রহমত পেত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার পর, ইন্তেকালের পর এই ফজিলত পাওয়া যাবে না। এটা কিভাবে সম্ভব? অনেকে এরকম আপত্তি করতে পারে বা মনে এরকম ওয়াসওয়াসা বা শয়তানি কুমন্ত্রণা আসতে পারে। তো মনে রাখবেন, এটার প্রথম উত্তর হচ্ছে আয়াতে কোনো জায়গায় বলা হয় নাই যে এটা শুধু ততক্ষণ পর্যন্ত যতদিন প্রিয় নবী হায়াতে আছেন। কোনো জায়গায় সময় নির্ধারণ করে দেওয়া হয় নাই যে এই ফজিলত যে পাবে প্রিয় নবীর হায়াত পর্যন্ত পাবে। কোনো জায়গায় এটা বলা হয় নাই যে এই আয়াতে মুবারাকার আমল বহাল থাকবে 50 বছর পর্যন্ত বা এর ফজিলত বহাল থাকবে 100 বছর পর্যন্ত। কোনো জায়গায় এই আয়াতে মুবারাকা এটা বলা হয়নি। আপনারা নিজেরাই এখন তর্জমা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি, সূরা আনামের 54 নম্বর আয়াত। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই আপত্তি আসে না? এই প্রশ্ন যে করেছে তাহলে এর উপর তো আপত্তি আসে না, বরং হাদিসে মুবারাকা শুনুন, প্রিয় নবীর বাণী শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি বাদা মাউতি, মান যারা কবরি যে আমার কবর জিয়ারত করবে, বাদা মাউতি আমার মাউতের পর, আমার মৃত্যুর পর, কানা মান কানা যারনি ফি হায়াতি, সে এমন যেন আমাকে জীবিত অবস্থায় আমার জিয়ারত করলো। এটা মুজাবুল আউসাতের হাদিসে মুবারাকা। যে ব্যক্তি আজও মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে প্রিয় নবী রওজা মুবারক জিয়ারত করবে, সে যেন এমন যেন প্রিয় নবীকে জীবদ্দশায় জিয়ারত করলো। প্রিয় নবী স্বয়ং নিজে ফজিলত বলে দিলেন। তাহলে তো আয়াতে মুবারাকার সাথে হাদিসেরও সামঞ্জস্য হয়ে গেল যে প্রিয় নবী দরবারে গেলে যে ফজিলত পাওয়া যায়, প্রিয় নবী সালাম দেন, সালামও পাওয়া যায়, রহমতে পাওয়া যায়, প্রিয় নবীকে যেন এমন যেন হায়াতে মুবারাকাতে দেখা হইল, কত বড় ফজিলত। তো এই যে প্রশ্ন যে এ আয়াতে মুবারাকার সম্পর্ক প্রিয় নবীর হায়াতের সাথে, মৃত্যুর সাথে না, এটা কুমন্ত্রণা, ভুল ধারণা। আচ্ছা, হযরত দাউদ বিন আবু সালেহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এটা হাকিম লিল মুস্তাদরাকের হাদিস, হাকিম লিল মুস্তাদরাক, আল মুস্তাদরাক একটি হাদিসের কিতাব যেখানে সব সহি হাদিস বয়ান করা হয়েছে। আল মুস্তাদরাকে রয়েছে যে একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে রজাতে খলিফা মারওয়ান উপস্থিত হইল, ওই সময়কার খলিফা। সেখানে সে এক ব্যক্তিকে দেখতে পেল যে নুরানি কবরের উপর নিজের মুখ রেখেছিল এবং কান্না করছিল। খলিফা মারওয়ানের যেহেতু মাসআলা জানা ছিল যে কোনো কবরের উপর এভাবে মাথা রেখে শুয়ে থাকা বা এভাবে ঠিক না, সুতরাং ওই ব্যক্তির গর্দানে হাত রেখে বলল, আই তুমি কি জানো তুমি কি করছো, তুমি কি জানো তুমি কি করছো? ওই সাহেব যিনি ছিলেন তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, হ্যাঁ জানি। যখন খলিফা মারওয়ানের দিকে মুখ ফিরাইলেন তখন ওই খলিফা মারওয়ান দেখলেন যে এ কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং সাহাবিয়ে রাসূল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর মুখ রেখে কাঁদছিলেন। তিনি খলিফাকে বুঝাইতে গিয়ে বললেন যে হে ব্যক্তি শুনো, হে খলিফা শুনো, আমি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান খেদমতে উপস্থিত হয়েছি, প্রিয় নবীর রজাতে উপস্থিত হয়েছি, প্রিয় নবীর দরবারে উপস্থিত হয়েছি, কোনো পাথরের কাছে আসি নাই, অন্য কোনো ব্যক্তির কাছে আসি নাই, যে তুমি আমাকে মাসলা বুঝাচ্ছ যে এটা ঠিক না এটা বেঠিক, আমি হুজুরের রজা শরীফে এসেছি, এখানে কান্নাকাটি করবো না তো কোথায় কান্নাকাটি করবো, এখানে নিজের মনের দুঃখের কথা বলবো না তো আর কোথায় বলবো। কে বলছেন? সাহাবি। এটা মুস্তাদরাকের হাদিস, সহি হাদিস। তো বোঝা গেল সাহাবায়ে কেরামদের আকীদা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজা মুবারাকাতেও জীবিত আছেন, এটা হাদিসে মুবারাকাতেও আছে। সাহাবায়ে কেরামগণ প্রিয় নবীকে ডাইরেক্ট প্রশ্ন করেছেন, সিয়া সিত্তার হাদিস ইবনে মাজা শরীফের, ইবনে মাজা শরীফের হাদিস। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুরুদ পড়ি, দুরুদ আপনার উপর পৌঁছায়, আপনার নিকটে পৌঁছায়, এখন তো আপনি আমাদের সামনে আছেন, কিন্তু আপনার মৃত্যুর পর, আপনার ইন্তেকালের পর আমাদের দুরুদ আপনার নিকট কীভাবে পৌঁছাবে? এটা সাহাবায়ে কেরামদের প্রশ্ন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক। প্রিয় নবী পুরো একদম একটা নিয়মই বলে দিলেন, একটা সূত্র বলে দিলেন যে এর উপর আর কোনো কথাই নাই। প্রিয় নবী ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের শরীরকে গ্রাস করা জমিনের উপর হারাম করে দেওয়া হয়েছে। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস্সালাতু ওয়াসসালাম জীবিত আছেন এবং তাদেরকে তাদের রওজাতে তাদের কবরে রিজিকও দেওয়া হয়, তারা নিজ নিজ কবরে বহাল আছেন। শুধু একটা পার্থক্য রাখার জন্য, আমাদের সাথে তাদের একটা পার্থক্য বজায় রাখার জন্য তারা পর্দার মধ্যে আছেন, পর্দার আড়ালে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেক জীবন্ত বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা তো আল্লাহ তাআলার ওয়াদা, এই মৃত্যুর স্বাদ তারা সকলেই পেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরও সুন্দর জীবন দান করে দিয়েছেন। আমাদের মতো সাধারণ মানুষদের জীবন তারা পায় না যে মৃত্যুর পর সমস্ত শক্তি শেষ, সব কিছু শেষ, বা গলে পচে শেষ কবরে। এটা তো গুনাহগার মুসলমানদের অবস্থা। আর নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিতও রাখেন, তাদেরকে রিজিকও দান করেন, এটা হাদিসে মুবারাকা। তো এখন চিন্তা করুন, যেহেতু এটা প্রমাণ যে নবী রাসূলগণ জীবিত, তো নবী রাসূলদের সর্দারও জীবিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে ব্যক্তি মদিনাতে যাবার সৌভাগ্য অর্জন করে আর প্রিয় নবীর দরবারে গিয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তো অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কোরআনে পাকের আয়াত দ্বারা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালামের উত্তরও দেন। বরং রিওয়ায়েতে রয়েছে উম্মতি যাওয়ার আগে প্রিয় নবী তাকে সালাম দিয়ে দেন। তা আমরা শুনতে পারি না, আমরা গুনাহগার বান্দারা। কারণ কোরআনে পাকে রয়েছে, ফাকুল সালামুন আলাইকুম, যে আপনার দরবারে আসবে তাদেরকে আপনি সালাম দিয়ে দেন। শেখ আবু নাসর আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হজ শেষ করে মদিনায় মুনাওয়ারায় আসলাম এবং রওজায়ে আনোয়ারে উপস্থিত হইলাম। হুজরা শরীফের পাশে বসেছিলাম। ইতিমধ্যে হযরত শেখ আবু বকর বিকরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাশরিফ আনলেন এবং চেহারায়ে আনোয়ার রওজায়ে মুবারাকের দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো তিনি বলেন, তো আমি ও সমস্ত উপস্থিত লোকেরা শুনলাম যে রওজায়ে আনোয়ারের ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকা সালাম ইয়া আবা বকর। আমাদের বুজুর্গানে দিনদয়ের আমল এমন ছিল, তাকওয়া এমন ছিল, সুন্নাতের উপর আমল এমন ছিল যে তারা যখন প্রিয় নবীর দরবারে যেতেন তো অনেক সময় রওজা মুবারকের ভিতর দিয়ে আওয়াজ চলে আসতো, আওয়াজটা শোনাই দিত। কিন্তু আওয়াজ শোনায় দিক বা না দিক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিদেরকে সালাম দেন। তাই আমাদের বুজুর্গানের দিনগণ মদিনাতে যাওয়ার জন্য ছুটতেন, মদিনাতে যাওয়ার জন্য পাগল হয়ে থাকতেন, মদিনার প্রতি আলাদা একটা ভালোবাসা আন্তরিকতা কাজ করত। কারণ কাবাতুল্লাহ শরীফ মক্কার চেয়ে বেশিও মদিনাতে যাওয়ার জন্য আগ্রহ বেশি রাখতেন, আর রাখাও উচিত। কারণ কাবাতুল্লাহ শরীফ অবশ্যই আল্লাহর ঘর, এটি আল্লাহর ঘর, পাথরের ঘর, একটা একটা পাথর, মুবারকময় পাথর। ওই পাথরে তাওয়াফ করলে আল্লাহ তাআলা খুশি হন, সওয়াব দান করেন। কিন্তু মদিনাতে প্রিয় নবীর সত্তা মুবারক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেখানে। প্রিয় নবীর সান্নিধ্য পাওয়া, যে কাবাতুল্লাহ শরীফকে কিবলা বানিয়েছে, সেই সত্তা মদিনাতে আছে। কাবাতুল্লাহ শরীফ তাকে কিবলা ছিলই না। কেউ যদি বলে না, নাউজুবিল্লাহ, হুজুরের চেয়েও বেশি মর্যাদাবান হচ্ছে কাবাতুল্লাহ শরীফ, সে তো পথভ্রষ্ট। আরে কাবা যে ফজিলত পেয়েছে, ওই ফজিলত তাকে দিয়েছে কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহলে আজ আমরা বেতুল মুকদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়তাম, আজ আমরা বেতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তে হতো। প্রিয় নবী কাবাতুল্লাহ শরীফকে সে মর্যাদা দিয়েছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। তাই যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রিজভী জিয়াই দামাত বরকাতুমুল আলিয়া, এই যুগের শ্রেষ্ঠ একজন মনীষী, ইসলামিক স্কলার, আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা, তিনি সর্বদা যদি তার জীবনে কি দেখি, তাকে দেখি, তো সর্বদা দেখি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে যাওয়ার জন্য, রোজায়ে মুবারাকে হাজিরি দেওয়ার জন্য সর্বদা কান্না করতে থাকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে দোয়া করতে থাকে এবং মানুষদের মনে এই আগ্রহ সৃষ্টি করায় যে তোমরা মদিনা যাও, প্যারিস, লন্ডন, ক্যানাডা, থাইল্যান্ড এসব জায়গায় ঘুরতে যেও না, এসব জায়গায় যাওয়ার জন্য পাগল হয়েও না, যদি পাগল হইতে হয় তো মদিনাতে যাওয়ার জন্য পাগল হও, যদি টাকা জমাইতে হয় তো মদিনাতে যাওয়ার জন্য টাকা জমাও, যদি ট্যুরে যেতে হয় তো মদিনাতুল মুনাওয়ারা ট্যুর করো। আর আমি দেখেছি বড় বড় মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশের যখন ঘুরে ফিরে মদিনাতে হাজিরি দেয় তখন বলে আমার সব টাকা ব্যর্থ হইল অন্যান্য দেশে গিয়ে, প্রথমে আসা উচিত ছিল মদিনাতে, এমন শান্তি। কারণ বুঝেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা মুবারক আছে সেখানে, প্রিয়নবী রোজা মুবারক আছে সেখানে, শরীর মুবারক সেখানে আছে। আর প্রিয়নবী দেখেন কে আমার দরবারে আসছে, সালাম দেন, তাকে দোয়া দেন, কত বড় সৌভাগ্যের বিষয় যদি আপনি সেখানে যেতে পারেন। আর 1400 বছর পরও যদি আপনি সেখানে হাজিরি দিতে পারেন, প্রিয়নবী দেখবেন যে এই আমার উম্মতি 1400 বছর পর আসছে আমার দরবারে, আমাকে সালাম দিচ্ছে, তো প্রিয়নবী কি দোয়া দিবে না? যখন সেখানে দাঁড়িয়ে আপনি দুরুদ পড়বেন তার অবস্থা কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনাতে হাজিরি দেওয়ার তৌফিক দান করুক। এ বছর তো অনেকে আলহামদুলিল্লাহ হজের ওসিলায় মদিনাতে হাজিরি দিবে, হজও করবে, তো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাদের হজকে এ বছর কবুল করবেন তাদের ওসিলায় যেন আমাদের ভাগ্য খুলে দেয় এবং আমাদেরকেও মদিনায় পৌঁছিয়ে দেয়। মদিনাতে গেলে তো কাবার জিয়ারত হবেই, হবে না? মদিনাতে গেলে তো কাবার জিয়ারত হবেই, তো যে নবীর ওসিলায় কাবা পেয়েছি সে নবীর দরবারে যাওয়ার জন্য যখন দোয়া করব আল্লাহ তাআলা হজও করাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
করি যেনো এমন আমল, রাখিও জান্নাতে মোরে শুধু তোর।